প্রিয় শ্রোতা বন্ধু, কালাম ই ইলাহির বেতার অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আপনার সামনে কিতাবুল মুকাদ্দসের আল তৌরাত, আল জবুর ও নবীদের কিতাবের জাকারিয়া ভবিষ্যৎবাণীদাতার কিতাব থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা এই আলোচনা শুরু করেছি এবং জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাবের এক রুকু এক আয়াত দেখেছি। আমরা দেখি যে সেখানে লেখা আছে দুই আয়াতে, মাবুদ জাকারিয়াকে বললেন, তোমাদের পূর্বপুরুষদের উপর আমি খুবই রাগ করেছিলাম, সেই জন্য তুমি লোকদের বলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তোমরা আমার দিকে ফিরো, তাতে আমিও তোমাদের দিকে ফিরব। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কালাম ই ইলাহির অনুষ্ঠান শুনছেন আর এই অনুষ্ঠানে জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাব থেকে এক রুকু দুই আয়াত পাঠ করেছি এবং এখন আলোচনায় যাচ্ছি। এই দ্বিতীয় আয়াতটি আল্লাহ হতে জাকারিয়া ভবিষ্যৎবাণীদাতা প্রাপ্ত হলেন সতর্কতামূলক সংবাদ হিসাবে। বন্দিত্বে বসবাসকারী পূর্বপুরুষদের ভাব দ্বারা যেন স্বদেশে প্রত্যাগত অবশিষ্টাংশ বংশ অনুসরণ না করে, সেই উদ্দেশ্যে এই সতর্কতামূলক বাণী জানানো হল। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে হযরত মুসা তার সমস্ত কথা আবার বর্ণনা করেছিলেন, যার জন্য বলা হয়েছিল দ্বিতীয় বিবরণ। এখানে আমরা জাকারিয়া ভবিষ্যৎবাণীদাতার কিতাবের এক রুকু দুই আয়াতের সতর্কতার কারণ হিসাবে ভবিষ্যৎবাণীদাতা জাকারিয়া বলেছেন যে তাদের পিতৃপুরুষেরা আল্লাহর বিরুদ্ধে পাপ করেছিল, বিষম ভুল ও অপরাধ করেছিল, সেই কারণে তাদেরকে বন্দিত্বে নিত হয়েছিল, ভীষণ ভুল ও অপরাধ করেছিল সেই কারণে তাদেরকে বন্দিত্বে নিত হয়েছিল। আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়েছিলেন আর সেই জন্যই পরবর্তী বংশধরকে এই সতর্কতা প্রদান করেছিলেন। আল্লাহ বিশেষভাবে প্রয়োজন অনুভব করেছিলেন। তিন আয়াতে আমরা দেখি যে এখানে বলা হয়েছে, সেই জন্য তুমি লোকদের বলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তোমরা আমার দিকে ফেরো, তাতে আমি তোমাদের দিকে ফিরব। কতবার উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা লক্ষ্য করুন। আমরা আল্লাহর এই ধরনের নামগুলো বেশ ব্যবহার করে থাকি কিন্তু প্রত্যেকটার অর্থ যথাযথভাবে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এই পুস্তকটিতে কতবার ব্যবহৃত হয়েছে তা জানেন? 52 বার উল্লেখিত হয়েছে। আর তার দ্বারা এই গুরুত্ব প্রকাশিত হয়েছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা ইব্রানি শব্দের সাবা কথাটার অর্থ শক্তি, প্রকাশের কাজ বা যুদ্ধ। বলা যায় যে পথে তার প্রকাশ তা হল আল্লাহর লোকদের মঙ্গলের উদ্দেশ্যে আল্লাহর হুকুমের মাধ্যমে তার বিপুল শক্তির উৎস। একজন মহান ব্যক্তি সংজ্ঞা দিয়ে তাই বলেছেন, আর আমি এর থেকে উন্নতভাবে কিছুই বলতে পারি না। আমরা দেখি কিতাবুল মুকাদ্দসের তিনি দয়াধনে ধনবান, তিনি পরাৎপর সর্বশক্তিমান বলে বর্ণিত। তাহলে আজকের দিনে আপনার ও আমার কি প্রয়োজন তা নিশ্চয়ই তিনি জানেন। তার দয়া অনুগ্রহ আর আল্লাহর হাতে তা প্রচুর এবং অসীম, তার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা দেখি যে আমার ও আপনার জন্য তিনি তা উপচয় রূপে দেন, তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতে এই কথাটি তিনবার রয়েছে এবং আরও দেখা যায় চতুর্থ ও ষষ্ঠ আয়াতে, তোমরা আমার প্রতি ফেরো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, লক্ষ্য করুন কিভাবে আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি বর্তিত হবে। আমরা বিপদগমন পরিত্যাগ করব এবং তার প্রতি মনোনিবেশ করব, তার বাধ্য হব ও তার অনুগমন করব। তিনিও আমাদের প্রতি ফিরবেন, আমাদের উপরে তার সেই মহাদয়াধন প্রকাশ করবেন। জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাবের এক রুকু চার আয়াতে লেখা আছে, তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদৃশ্য হইও না, তাদেরকে পূর্বকালীন ভবিষ্যৎবাণীদাতারা উচ্চস্বরে বলতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রভু এই কথা বলেন, তোমরা নিজ নিজ কুপথ হতে ও নিজ নিজ কুকর্ম হতে ফিরো, কিন্তু তারা শুনত না, আমার কথায় কান দিত না। ইহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ প্রত্যক্ষভাবে বাস্তব সতর্কবাণী প্রেরণ করেছেন। পিতৃপুরুষদের সদৃশ্য যারা পূর্বকালীন ভবিষ্যৎবাণীদাতাদের অর্থাৎ হোসেয় জুয়েল, আমোস, ঈশায়া, জেরেমিয়া প্রভুক্ত ভোক্তাদের চেতনাবাণীতে মন পরিবর্তন করেনি আল্লাহর প্রেরিত সতর্কবাণী, যা তারা উচ্চস্বরে বলে ফিরতেন, সেই সমস্তে ওই পিতৃপুরুষেরা মনোনিবেশ করেনি, বরং নিজ নিজ ইচ্ছা অনুযায়ী পথ অবলম্বন করেছিল, আর সেই কারণে তারা শত্রু দেশ কর্তৃক বন্দিতে নিত হল। এখন শুনুন, আল্লাহ এক প্রশ্ন রেখেছেন। এক রুকু পাঁচ আয়াতে বলা হয়েছে, তোমাদের পিতৃপুরুষেরা কোথায়, এবং ভবিষ্যৎ বাণীদাতারা কি নিত্যজীবী? তারা ব্যাবিলনে মারা গেছে এবং কবরপ্রাপ্ত হয়েছে। কবরপ্রাপ্ত হবার জন্য একজন ইসরায়েলের পক্ষে এ এক ভ্রান্ত স্থান, অমঙ্গলজনক দেশ, কেননা একজন ইসরায়েল সর্বদাই তার স্বদেশে কবরপ্রাপ্ত হতে আকাঙ্ক্ষা করে। কিতাবুল মুকাদ্দসের আল তৌরাত, আল জবুর ও নবীদের কিতাবে দেখুন, পয়দাশ কিতাবে বৃদ্ধ ইয়াকুব মৃত্যুর পূর্বে পুত্র ইউসুফকে বিশেষ করে বলে দিয়েছিলেন, দেখো আমি মরিতেছি কেনান দেশে, আমার জন্য যে কবর খনন করেছি তুমি আমাকে সেই কবরে রেখে দিও। তাই তার সমাধি আজও হেব্রনে তার দেহ বহন করে। তারা অর্থাৎ ইসরায়েলীয় সেই পূর্বপুরুষেরা ইচ্ছা করে তাদের নিজেদের দেশ হতে তারা মৃত্যুর মধ্য হতে পুনরুত্থিত হবে। যদি আপনি জেরুজালেমে থাকেন, তবে দেখতে পাবেন ইস্টার্ন রেড হেব্রনের উপত্যকা, জলপাই পাহাড়ের চতুর্পার্শ্বস্ত অঞ্চল ইসরায়েলীয়দের কবরে ছেয়ে আছে। যদিও বা তারা অনেক বিঘ্নতার মধ্যে পড়েছে, তথাপি ইসরায়েল সেগুলো পুনরুদ্ধার করেছে। ওই এলাকায় কবরপ্রাপ্ত হবার ইচ্ছা তাদের কেন, তা কি জানেন? তার কারণ হল, ইসরায়েলীয়রা তাদের মসীহকে এই পৃথিবীতে ওই স্থানে তার পুনরাগমনের সময় দেখতে আকাঙ্ক্ষী। তারা চায় তাদের পুনরুত্থানে তারা মসীহকে দেখতে পাবে। যেহেতু মসীহ ঈসা এই পৃথিবীতে হাজার বৎসরের রাজত্ব স্থাপন করতে আসবেন, কিন্তু এখানে একটা কথা আমাদের স্মরণে রাখতে হবে যে প্রভু ঈসা তার গোপন আগমনে মনে রাখবেন, ঈসার দ্বিতীয় আগমন দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে তার গোপন আগমন আর অন্যটা হচ্ছে তার প্রকাশ্যে আগমন। এই গোপন আগমনে প্রথমে তার ভার্যারূপে জামাতকে অর্থাৎ ইমানদারকে নিয়ে যাবার উদ্দেশ্যে তিনি মধ্যাকাশে আসবেন, এই পৃথিবীতে নয়। এবং আমরা জানি যে থিসেলনিকীয়দের প্রতি পত্র অনুযায়ী যা হযরত পৌল লিখেছিলেন, প্রথম থিসেলনিকীয় তার চারিত্রকে বিশেষ করে আমরা দেখতে পাই, চোখের পলকে কবর প্রথমে খুলে যাবে, ইমানদাররা প্রভু ঈশার সঙ্গে আকাশে মিলিত হবে, তারপরে যারা ইমানদার দুনিয়াতে বেঁচে থাকবে তারা রূপান্তরিত হয়ে তার সঙ্গে মিলিত হবে, আর তারপরে কি শুরু হবে? এরপরে ক্লেশের কাল শুরু হবে, প্রথমে পরজাতীয়দের উপরে এবং পরবর্তী সময় ইহুদীদের উপরে। মনে রাখব যে এইখানে পরজাতীয় বলতে যারা নামধারী ইমানদার তাদের জীবনেও এই যাতনা শুরু হবে। যদি না আমরা প্রকৃত ইমানদার হয়ে থাকি, আর পরবর্তী সময় ইহুদীদের উপরে যে ক্লেশ শুরু হবে তাকে মহাক্লেশের কাল বলা হয়েছে। এরপরে মসীহ ঈসা তার শান্তির রাজ্য স্থাপন করার উদ্দেশ্যে এই পৃথিবীতে আসবেন। তাই পিতৃপুরুষদের পাপ প্রযুক্ত পিতৃপুরুষেরা শত্রু দেশে কবরপ্রাপ্ত হয়ে যে অমঙ্গলজনক বিষয় সূচনা দিচ্ছে, সেই বিষয়ে আল্লাহ পরবর্তী বংশধরদেরকে সতর্ক করে তুলেছেন, তারা যেন পুনরায় পাপ না করে বিপদগামী হয়, যেমন তাদের পিতৃপুরুষেরা করেছিল। প্রভুর সন্তান প্রভুর হাতে নিদ্রাগত হোক, এটাই প্রভু চান। ক্লেশ, পরীক্ষা, সংকট ও সমস্যার মধ্যে জীবন অতিবাহিত হলেও প্রভুর সন্তান অন্তরাত্মায় প্রভুরই সান্নিধ্য লাভে নিদ্রাগত হোক, এই আমাদের মোনাজাত এবং একমাত্র প্রার্থনা। আমরা জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাব থেকে আলোচনা করছি। আপনার সামনে যদি কিতাবুল মুকাদ্দাস থাকে, আমার সঙ্গে জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাব এক রুকু ছয় আয়াত লক্ষ্য করুন, কি লেখা আছে এখানে আমি পাঠ করছি। কিন্তু আমি আমার গোলামদের অর্থাৎ নবীদের যে সব হুকুম দিয়েছিলাম, আমার সেই সব কালাম ও নিয়ম অনুসারে কি তোমাদের পূর্বপুরুষেরা শাস্তি পায়নি? তখন তারা মন ফিরিয়ে বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আচার ব্যবহার ও অভ্যাস অনুসারে তাদের প্রতি যা করবেন বলে ঠিক করেছিলেন তিনি তাই করেছেন। পিতৃপুরুষদের উপরে যে বিচার আল্লাহ হতে নেমে এসেছিল সেই বিচার হতেই তাদের মনে পরিবর্তন এসেছিল। এই বিচার কিন্তু ছিল না বিচারদণ্ড, ছিল শাসন। এই বিচার বা শাসনের দ্বারাই আল্লাহ তার সন্তানদের প্রহার করেন, তারা বিপদগমন হবে, প্রত্যাবর্তন করবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজও যখন আমাদের পরিবারে বা ব্যক্তিগত জীবনে কোন রকম দুঃখ, ব্যথা, হতাশা, অসফলতা আসে, তখন কাউকে দোষ দেবেন না, এমনকি আল্লাহকেও নয়। এরকম পরিস্থিতিতে নিজেকে দেখুন, কোথায় আমার জীবনে ভুল হয়েছে, আল্লাহ আমাকে কি শিখাতে চাইছেন, কি পরিবর্তন আমার জীবনে চাইছেন। আল্লাহ আমাদের এই ধরনের দুঃখ, ব্যথা অনেক সময় আসতে দেন, যেন আমরা এ সকলের মধ্য দিয়ে নিজেদেরকে চিনতে পারি এবং প্রভুর আরো নিকটবর্তী হই, নিজ নিজ ভুল, নিজ নিজ পাপ, বিপদগমন সম্পর্কে সচেতন হই, অনুতপ্ত হই ও মন ফিরাই। আমি আপনাদের বলেছিলাম যে প্রথম ছয়টি রুকুতে দশটি দর্শন রয়েছে, আর আজকে আমি সেই দর্শন সম্পর্কে আলোচনা শুরু করব। যদি অনেক প্রকাশ বা অনেক প্রকাশক এই প্রকাশ বা এই কিতাবের আটটি দর্শন সম্পর্কে বলে থাকেন, আমি কিন্তু আর অধিক বিষয় একাংশ সম্পর্কে আপনার মনকে তুলে ধরতে চাই। প্রথমে আমরা লক্ষ্য করব গোলমেদি গাছের দর্শন, শুধু গোলমেদি নয়, গোলমেদি গাছের নিচে ঘোর সওয়ার সম্পর্কিত দর্শন। কিতাবের দিকে লক্ষ্য করুন, আপনার চোখ আল্লাহর কালামের দিকে থাকে আর কান যেন তার ডাক শুনতে পায়। লেখা আছে এক রুকু আট আয়াতে, দারিয়সের রাজত্বের দ্বিতীয় বৎসরের একাদশ মাসে অর্থাৎ শবাত মাসের ২৪ দিনের দিন মাবুদ আল্লাহর কালাম ইদ্দুর পুত্র বেরিখের পুত্র জাকারিয়ার উপর নাজিল হল। যেহেতু ইব্রিয় মাস জানুয়ারি মাস দিয়ে শুরু হয় না, একাদশ মাসটি আমাদের দেশে ফেব্রুয়ারি মাসের সমতুল্য। খ্রিস্টপূর্বাব্দ ৫২০ খ্রিস্টাব্দের ২৪শে ফেব্রুয়ারি, আসুন আমরা এর একটু তাৎপর্য লক্ষ্য করি। এর পিছন দিকে পাই এ দর্শনের পাঁচ মাস আগে আল্লাহ ভবিষ্যৎবাণীদাতা হগয়ের সামনে উপস্থিত হয়ে আবাদতখানা পুনর্গঠনের উদ্দেশ্যে ইসরায়েলের অবশিষ্টাংশের জন্য এক সংবাদ রেখেছেন, যে বিষয় আমরা এর আগে শুনেছি। আর আবাদতখানা পুনর্গঠনের কাজ শুরু হল আবার দুই মাস আগে জাকারিয়ার দর্শন অপবিত্রতা সত্ত্বেও ইমামেরা আল্লাহর রহমত কামনা করায় ভবিষ্যৎবাণীদাতা হগয় তাদের সামনে সংবাদ প্রকাশ করেছেন, আর সেই সংবাদ বড়ই তীক্ষ্ণ। সেই সংবাদ সাধারণ মানুষের জন্য রয়েছে, কেননা তারা আবাদতখানার কাজে দীর্ঘ সূত্রি এবং সামনে অগ্রসর হওয়ার পরে তাদের সন্দেহ ও দ্বিধাও কম ছিল না। এমন মুহূর্তে ভবিষ্যৎবাণীদাতা হগয় এই পৃথিবীতে আল্লাহর রাজ্য স্থাপনের আগে পরজাতীয় বিদেশি শক্তির আসন্ন উচ্ছেদ সাধন সম্বন্ধে বিষয় তাদের সামনে প্রকাশ করলেন। তিনি আরো বললেন, সরব বাবিলের বংশের মধ্য হতে একজন আসবেন, শাসন করবেন, তিনি মসীহ। সেই সরব বাবিল ছিলেন তৎকালীন জেরুজালেমের অসামরিক শাসক এবং দাউদেরই রাজবংশের একজন। আর এ হল সেই সময় যখন ভবিষ্যৎবাণীদাতা জাকারিয়ার দশটি দর্শনে আবাদতখানা পুনর্গঠনের কার্য ঘটেছিল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, লক্ষ্য করুন মন দিয়ে দর্শন সম্পর্কে ভবিষ্যৎবাণীদাতা কি বলেন। এক রুকু এক আয়াতে আমরা তা দেখতে পাই, রাতের বেলায় আমি জাকারিয়া একটা দর্শন পেলাম, আমি দেখলাম মানুষের মতো দেখতে একজন ফেরেস্তা লাল ঘোড়ার উপরে চড়ে আছেন, ঘোড়াটা একটা খাদের ভিতরে গোলমেদি গাছগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে, লোকটির পিছনে আছে লাল, মেটে ও সাদা রঙের কতগুলো ঘোড়া। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে জাকারিয়া ভবিষ্যৎবাণীদাতা বলেছেন যে আমি রাত্রিকালে স্বপ্ন দেখলাম, অতএব তার দর্শন সম্পর্কে আপনি সুনিশ্চিত হতে পারেন। তিনি বলেছেন, আর দেখো তার দর্শনকে তিনি আমাদের সামনে তুলে ধরছেন, যেন আমরা দেখি। কি দেখছি আমরা? আমরা দেখছি লাল রঙের ঘোড়ায় এক ঘোর সওয়ার, এক পুরুষ দাঁড়িয়েছিলেন। আর কে এই আরোহী? পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করার পূর্বে মসীহকে এই স্থানে দেখা যায়। আপনি নিশ্চয় বলছেন, তা আমি জানলাম কি করে? লক্ষ্য করে দেখুন, এই এক রুকুর ১১ ও ১২ আয়াতে মাবুদ আল্লাহর দূত বলে আখ্যায়িত হয়েছেন। অতএব ইঞ্জিল শরীফে মসীহ, আল তৌরাত, আল জবুর ও নবীদের কিতাবে মাবুদ আল্লাহর দূত বলে অভিহিত হওয়ায় এই স্থানে আমরা গুলমেদি গাছগুলোর মধ্যে মসীহ ঈসা দাঁড়িয়েছিলেন বলে বুঝতে পারি। তিনিই হলেন সেই আসি রূপী আল্লাহর দূত, তিনি যিহোবা স্বয়ং মসীহ। এখানে ভবিষ্যৎবাণীদাতা জাকারিয়া পৃথিবীতে মসীহের জন্মের বহুদিন পূর্বে এই পৃথিবীর সমস্ত কিছু নিরীক্ষণকারী হিসেবে মসীহকে দেখছেন। আবার এও যথার্থ যে শয়তান এই দুনিয়ার অধিপতি বলে আখ্যাত, অর্থাৎ পার্থিব রীতি অনুযায়ী দুনিয়ার মানসিকতা বা ইন্দ্রিয়ত্বের সমস্ত কিছুর কর্তৃত্বভার শয়তানের হাতে। অথচ আল্লাহ শয়তানকে এই কর্তৃত্বের ভার অর্পণ করেননি, এমনকি এই মুহূর্তেও প্রভু ঈসা মসীহ গোলমেদি গাছের মধ্যে দণ্ডায়মান হয়ে সমস্ত দিকে দৃষ্টি রেখেছেন, নিরীক্ষণ করে চলেছেন, তার নিজস্বের প্রতি দৃষ্টি রেখেছেন। জাকারিয়া ভবিষ্যৎবাণীদাতার এই দর্শনের সময় লক্ষ্য করি যে তার জাতি ইসরায়েলের প্রতি মসীহের দৃষ্টি নিবন্ধন কি চমৎকার একটা চিত্র। সমস্ত দুনিয়ার সমস্ত বিশ্ব ভূমণ্ডলের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, সমস্ত দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তানদের উপরে তিনি দৃষ্টি রেখে চলেছেন, আপনার ও আমার প্রতি তার দৃষ্টি রয়েছে। এ যে কত বড় সান্ত্বনাদায়ক তা মুহূর্তকাল ধ্যান করলে কি আমরা আনন্দ দেখতে পাই না? লক্ষ্য করি আসুন, লাল রঙের ঘোড়ার ঘোষ হওয়ার কথাটা, এই লাল রঙের তাৎপর্য কি? লাল রং বলতে রক্ত এবং রক্ত শেষণকে বোঝায়। প্রকাশিত কালামে যুদ্ধ সংগঠনের রক্ত ক্ষয়কে ইঙ্গিত করেছে, কিন্তু এই যে আরোহী লাল রঙের ঘোড়ায় আরোহী অর্থে প্রকাশ করা হচ্ছে যে তিনি নিজের রক্ত শেষণ করেছেন বা পাপ করেছেন। প্রকাশিত কালামের সে লাল ঘোড়ার সঙ্গে এটা অবশ্যই মিলিয়ে ফেলব না। ওখানে লাল ঘোড়া যুদ্ধের ধ্বংসের প্রতীক, এখানে লাল ঘোড়া নাজাদ বা মুক্তির প্রতীক। তিনি পৃথিবীর উপরে দৃষ্টিপাত করছেন, কেননা এই পৃথিবীর নিবাসীদের উদ্দেশ্যে তার রক্ত শেষণ, তার পিছনে লাল রং, মেটে ও সাদা কতগুলো ঘোড়া ছিল। যদিও তদারকিদের বিষয় উল্লেখ নেই, তবুও মনে হয় এই ভিন্ন ভিন্ন রঙের তাৎপর্য রয়েছেই এবং ওই ভিন্ন রঙের ঘোড়ার আরোহী ছিলেন, কেননা মোশের আদেশেই ওই সমস্ত অশ্ব বা ঘোড়ার বা ঘোড়সওয়ার দূতগণ পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করেছিলেন, আর সেই ভ্রমণবশত বিবরণ আল্লাহর সন্নিধানে জ্ঞাপন করছে। রক্তবর্ণ বা লোহিত বর্ণ ঘোড়া হল যুদ্ধের প্রতীক, আর সাদাবর্ণ ঘোড়া হল জয়ের প্রতীক। আবার দেখি এক পুরুষ, তিনি নিম্ন ভূমিস্থ গোলমেদি গাছের মধ্যে ইসরায়েল প্রদেশে উপত্যকা গোলমেদিতে আবৃত, এই গোলমেদিই হল ইসরায়েলের প্রতীক। কিছু কিছু গাছ জাতির প্রতীক হিসাবে ব্যবহৃত, যেমন জলপাই গাছ, ডুমুর গাছ, গোলমেদি বৃক্ষ, আঙ্গুরলতা ইত্যাদি তাদেরই চিহ্ন। ঈসায় ভবিষ্যৎবাণীর কিতাবের ৪১ রুকু ১৯ আয়াতে আমরা পাই, আমি প্রান্তরে এরস, বাবলা, গোলমেদি ও তৈল বৃক্ষ রোপণ করব, আমি মরুভূমিতে দেবদারু, তিধর ও তাসুর বৃক্ষ একত্রে লাগাব। এ কথা কে বলেছে? আল্লাহ বলেছেন। আমি যেন ভুলে না যাই, আসলে তাই নয়। আমরা দেখি আবার ওই কিতাবেরই ৫৫ রুকু ১৩ আয়াতে কি বলেছেন, আমরা একটু লক্ষ্য করব। তিনি বলেছেন, কণ্টক গাছের পরিবর্তে দেবদারু, শেকুরের পরিবর্তে গুলমেদি উৎপন্ন হবে, আর তা মাবুদ আল্লাহর কীর্তিস্বরূপ হবে, লোভহীন নিত্যস্থায়ী চিহ্ন হবে। লক্ষ্য করি গুলমেদি কোথায়। গুলমেদি নিম্ন ভূমিস্থ তলভূমিতে আছে সেই গাছ, সেই বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে আবার আলোচনা করব। আল্লাহ আপনার জীবনে রহমত দান করুন। আল্লাহ হাফেজ।